বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 3 আগস্ট, 19 শ্রাবণ এবং ফার্সি 12 মুরদাদ। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয় এই পেজ থেকে facebook.com/irib বাংলা। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আল কায়দার শীর্ষ নেতা আইমান আল জাওয়াহিরির হত্যার মার্কিন উদ্দেশ্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপৎ আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে গণ অধিকার পরিষদের ঐক্যমত ঘোষণা সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা, ইমাম হুসাইনের চিরঞ্জীব মহাবিপ্লব, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দেশের জনগণের প্রয়োজন মেটাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, বেহরুজ কামালবান্দির ঘোষণা। পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল বেইজিং, একচিন নীতির প্রতি ইরানের সমর্থন। ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে কাল সকাল সন্ধ্যা হরতাল। এবং ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় রদবদল, নতুন 7 জন সহ 9 মন্ত্রীর শপথ পাঠ, আছেন একজন মুসলিম মন্ত্রী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, জাতির প্রয়োজন মেটানোর জন্য তার দেশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে। শত শত উন্নত IR-1 এবং IR-6 সেন্ট্রিফিউজে গ্যাস ফিডিংয়ের পর বেহরুজ কামালভান্দি এসব কথা বললেন। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভিয়েনা সংলাপে অংশ নেওয়া পক্ষগুলো ভালোভাবেই জানে যে মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য ইরানের জাতীয় সংসদে যে আইন পাশ করা হয়েছে, তেহরান তা বাস্তবায়ন করতে বাধ্য। স্ট্র্যাটেজিক অ্যাকশন নামের এই আইনের ফলে ইরানের আণবিক শক্তি সংস্থা যেসব কাজ করতে বাধ্য, তার মধ্যে একটি হচ্ছে পরমাণু সমঝোতা পুনর্বহাল না হওয়া পর্যন্ত উন্নত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। জাতীয় সংসদে ওই আইন পাশ হওয়ার কারণে ইরান 1000 IR-6 সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বেহরুজ কামালভান্দি আল মায়াদিন টেলিভিশনকে জানিয়েছেন, ইরান নতুন করে 500 সেন্ট্রিফিউজে গ্যাস ঢোকানোর কাজ শুরু করেছে। বিষয়টি এরই মধ্যে আন্তর্জাতিক শক্তি সংস্থা বা IAEA-কে জানানো হয়েছে। পরমাণু সমঝোতার বর্তমান অচলাবস্থার জন্য দায়ী আমেরিকার পাশে না দাঁড়িয়ে এই মিত্র দেশটিকে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাতে ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির পর্যালোচনামূলক সম্মেলন থেকে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে যে যৌথ বিবৃতি দিয়েছে তার জবাব দিতে গিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি চফি এ আহ্বান জানিয়েছেন। তিনি মঙ্গলবার রাতে এক টুইটার বার্তায় বলেছেন, ইরানের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞার কার্যকারিতা আগেই প্রমাণিত হয়েছে, কাজেই এসব অস্ত্র ব্যবহার করে আর কোনো লাভ হবে না। যৌথ বিবৃতিতে পরমাণু অস্ত্রের অধিকারী ওই তিন দেশ বলেছে, ইরানকে কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। একই সঙ্গে তাদের ভাষায় ইরান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করায় ওই তিন পশ্চিমা দেশ দুঃখ প্রকাশ করেছে। ফ্রান্স, ব্রিটেন ও আমেরিকা পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে ইরানকে তার প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার আহ্বান জানিয়েছে। বেইজিংয়ের এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। একই সঙ্গে তেহরান বলেছে, বিশ্বের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানানোকে ইরান তার পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি বলে মনে করে। চীনে তীব্র বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেন, বিশ্বের সব দেশের অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন জাতিসংঘ ঘোষণার অন্যতম মূলনীতি। এই ঘোষণার দুই নম্বর ধারায় কোনো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হতে পারে এমন যে কোনো আচরণ করা থেকে বিরত থাকার জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। কানআনি চফি বলেন, বিশ্বের সব দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের যে নীতি ইরান গ্রহণ করেছে তার আলোকে এক চীন নীতির প্রতি সমর্থন একটি সন্দেহাতীত বিষয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চীনের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন কর্মকর্তাদের হস্তক্ষেপ ও চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মার্কিন কর্মকর্তাদের এই আচরণ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে আমেরিকার অবৈধ হস্তক্ষেপের সুস্পষ্ট নিদর্শন। এদিকে বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার এবং দেশটির তৃতীয় সর্বোচ্চ পদাধিকারী ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের প্রতিবাদ জানাতে রাষ্ট্রদূত নিকোলাস বার্নসকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। চীনা ভাইস ফরেন মিনিস্টার শেই ফেং গতকাল নিকোলাস বার্নসকে তলব করে পেলোসির সফরের বিরুদ্ধে চীনের পক্ষ থেকে চরম আপত্তি ও প্রতিবাদ জানান। পেলোসিকে বহনকারী বিমান তাইপে আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হয়। চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা শিনহুয়া এই খবর দিয়েছে। ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে আগুন নিয়ে খেলার সঙ্গে তুলনা করেন শেই ফেং। তিনি বলেন, এই সফর অত্যন্ত জঘন্য প্রকৃতির এবং এর পরিণতি হবে খুব মারাত্মক। চীন মোটেই অলস বসে থাকবে না। শেই ফেং বলেন, ন্যান্সি পেলোসির এই সফর আমেরিকা চীন সম্পর্কের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে এবং এই সফরের মাধ্যমে চীনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার উপর মারাত্মক আঘাত আনা হয়েছে। চীনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মার্কিন রাষ্ট্রদূতকে আরও বলেন, ভুল পথে আমেরিকার আর মোটেই এগিয়ে যাওয়া উচিত হবে না। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের প্রতিবাদে পরিকল্পিত সামরিক অভিযানের হুমকি দিয়েছে চীনা সেনাবাহিনী। চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে এবং ওয়াশিংটন বেইজিং উত্তেজনায় ঘি ঢেলে দিয়ে পেলোসি মঙ্গলবার তাইপে সফরে যাওয়ার পর চীনা সেনাবাহিনী এই হুমকি দিল। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওউ কিয়ান বলেছেন, চীনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং তাইওয়ানের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তক্ষেপের জবাব দিতে পরিকল্পিত সামরিক অভিযান চালানো হবে। কিয়ান এক বিবৃতিতে বলেন, চীনা সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং এটি ধারাবাহিক অভিযান চালাবে। তবে চীনা সামরিক বাহিনী কোথায় এবং কখন সামরিক অভিযান চালাবে তা স্পষ্ট করেনি। ন্যান্সি পেলোসি সোমবার পূর্ব এশিয়ার কয়েকটি দেশ সফরের ঘোষণা দিয়ে ওয়াশিংটন ত্যাগ করেন। তবে সফর শুরু করার আগে তিনি তাইওয়ানে যাবেন কিনা তা স্পষ্ট করেননি। বেইজিং আগে থেকেই এ ধরনের সফরকে উস্কানিমূলক আখ্যায়িত করে তা থেকে বিরত থাকার জন্য পদস্থ মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে আসছিল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। দেশে এখনও হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা আসে বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী অফিসিয়াল চ্যানেলে এসেছে 51% টাকা আর হুন্ডিতে এসেছে 49%। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
দেশে এখন হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা আসে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, সাম্প্রতিক একটি পরিসংখ্যান অনুযায়ী অফিসিয়াল চ্যানেলে এসেছে 51% টাকা আর হুন্ডিতে এসেছে 49%। তিনি প্রবাসীদের প্রতি হুন্ডির মাধ্যমে টাকা না পাঠিয়ে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে অনুরোধ করেন। আজ বুধবার দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, সরকার সবসময় অফিসিয়াল চ্যানেলে বিদেশ থেকে টাকা আসুক সেটা প্রত্যাশা করে, কারণ এটার যে সুফল সেটি অত্যন্ত প্রাসঙ্গিক। হুন্ডির মাধ্যমে যদি টাকা নিয়ে আসেন সেটিকে অবৈধ বলবো না, সেটি কালো টাকা। যারা সেই টাকা হুন্ডির মাধ্যমে নিয়ে আসেন তারা সবসময় বিবেকের কাছে দায়ী থাকবেন। কখনোই যদি ইনকাম ট্যাক্স বা রেগুলেটরি কর্তৃপক্ষ এ সম্পর্কে প্রশ্ন করে তাহলে জবাব দিতে পারবেন না। এদিকে দেশে ডলার সংকটের মুখে খোলাবাজারে কারসাজি করায় 5 মানি চেঞ্জারের লাইসেন্স স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া 42 মানি এক্সচেঞ্জকে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযানে আরও 9টি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে। এসব প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে এতদিন ব্যবসা করে আসছিল। উল্লেখ্য, ডলারের দাম নিয়ন্ত্রণে পরিদর্শন অব্যাহত রেখেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। অপরাধীদের দৌরাত্ম্য কমাতে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা NSI কর্মকর্তাদের সমন্বয়ে একাধিক টিম কাজ করছে মাঠে। অনলাইনে ফরেক্স ট্রেডিং বা বৈদেশিক মুদ্রা লেনদেন হয় এমন ডিজিটাল প্ল্যাটফর্মেও ডলারের কারসাজি হচ্ছে কিনা তা ধরতে অভিযান শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে বৈদেশিক মুদ্রার লেনদেন হয় এমন সব প্রতিষ্ঠানে রোববার কেন্দ্রীয় ব্যাংকের 2টি পরিদর্শন টিম তদন্তে গিয়েছে। এসব প্রতিষ্ঠান হুন্ডি বা অন্য কোনো ব্যবস্থায় ডলার কেনাবেচা করছে কিনা তা পরীক্ষা করা হচ্ছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। এদিকে ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ নুরে আলম নিহতের প্রতিবাদে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি। বুধবার বিকালে জেলা বিএনপির এক সভায় এই সিদ্ধান্ত হয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন গণমাধ্যমকে হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভা রদবদল করা হয়েছে। আরও বলছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল করা হয়েছে। আজ বুধবার রাজভবনের নতুন 7 জন সহ 9 জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশন। মন্ত্রিসভায় নতুন যারা জায়গা পেয়েছেন তাদের মধ্যে আছেন পার্থ ভৌমিক, প্রদীপ মজুমদার, উদয়ন গুহ, স্নেহাশিস চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, বিপ্লব রায়চৌধুরী, তাজমুল হোসেন, সত্যজিৎ বর্মন এবং বীরবাহা হাসদা। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হয়েছেন প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, বাবুল সুপ্রিয় এবং স্নেহাশিস চক্রবর্তী। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হলেন বীরবাহা হাসদা এবং বিপ্লব রায়চৌধুরী। এছাড়া প্রতিমন্ত্রী হয়েছেন তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন। এ প্রসঙ্গে আজ রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,
কার্যত পশ্চিমবাংলার মন্ত্রীরা, তাদেরকে আমরা ল্যাম্পপোস্ট মন্ত্রী বলতে পারি, পশ্চিমবাংলার মন্ত্রীদের তার অধিকার মর্যাদা, কাজ করার সুযোগ, ক্ষমতা ইত্যাদি কতটা সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সেই জন্য কার্যত পশ্চিমবাংলার মন্ত্রীরা, তাদেরকে আমরা ল্যাম্পপোস্ট মন্ত্রী বলতে পারি, কারণ এখানে সবটাই একজন করেন, অন্য কারোর কোনো ভূমিকা থাকে না,
বলছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। আজকের ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সহ মন্ত্রিসভার অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকেও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও তিনি উপস্থিত ছিলেন না। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে, আবারও তাইওয়ান প্রসঙ্গ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন যে চীন সমুদ্র ও আকাশপথে স্বশাসিত এই দ্বীপ রাষ্ট্রে আগ্রাসন চালানোর পায়তারা করছে। চীন কয়েক দফা টার্গেটেড মিলিটারি অপারেশন চালানোর ঘোষণা দেওয়ার পর তাইওয়ান এই অভিযোগ করল। তাইওয়ানের সামরিক কর্মকর্তারা আজ বুধবার দাবি করেন, তাইওয়ানের চারপাশে বেশ কয়েকটি বিশেষায়িত জোনে চীন তাজা গুলির মহড়া চালানোর পরিকল্পনা করেছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশেষ সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে। আফগানিস্তানে মার্কিন হামলায় আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি নিহত হলেও তার নিহত হওয়ার আসল উদ্দেশ্য তুলে ধরছে না মার্কিন সরকার। এ সম্পর্কে আজকে দৃষ্টিপথে প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন সহকর্মী রেজওয়ান হোসেনের পরিবেশনায়।
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর হামলায় সন্ত্রাসী গোষ্ঠী আল কায়দার শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন। এই হামলার মাধ্যমে বিশ্ব অঙ্গনে ম্লান হয়ে পড়া মার্কিন কর্তৃত্বকে তুলে ধরা ছাড়াও নানা লক্ষ্য পূরণের চেষ্টা করল বাইডেন সরকার। মার্কিন মদতপুষ্ট আল কায়দার সন্ত্রাস যখন মার্কিন মদতপুষ্ট দায়েশ বা কথিত আইএসের সন্ত্রাসের চেয়েও অনেক নগণ্য হয়ে পড়েছে, তখন মার্কিন দাবার ছকের মৃত ঘোড়া জাওয়াহিরিকে হত্যা করা হলো। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে জাওয়াহিরিকে হত্যা করে বাইডেন সরকার তার অর্থনৈতিক মন্দা ও ব্যর্থতার দিক থেকে মার্কিন জনগণের দৃষ্টিকে অন্যত্র সরানোর চেষ্টা করেছে। বাইডেন সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরব সফর করে তেমন কিছু অর্জন করতে পারেননি। ওই সফরের পর তিনি করোনায় আক্রান্ত হন এবং তার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েও নানা কথা উঠেছে। এ অবস্থায় বাইডেন নিজেই জাওয়াহিরিকে হত্যার নির্দেশ দিয়ে নিজের সুস্থতা ও বীরত্বকে কিছুটা জাহির করলেন। বাইডেন আর প্রেসিডেন্ট প্রার্থী হবেন না বলে তিনিও আল কায়দা বা দায়েশের নেতাদের হত্যার ক্ষেত্রে অন্য মার্কিন প্রেসিডেন্টদের মতোই নিজেকে জাহির করলেন। ডেমোক্রেটদের ভোটের বাজার খুব খারাপ হয়ে আসায় মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে প্রভাব ফেলাও এই হত্যাকাণ্ডের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাইডেন সরকারের ব্যর্থতার দৃষ্টান্ত হিসেবে বলা হয় এই সরকার আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের পলায়নমূলক প্রত্যাহারের মাধ্যমে সেখানে ব্যয়িত কয়েক ট্রিলিয়ন মার্কিন ডলারকে বরবাদ করেছে, ফলে দেশটি আবারও আল কায়দার সহযোগী ও মার্কিন সরকারের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর নিয়ন্ত্রণে ফিরে এসেছে। এই দুর্নাম ঘোচাতেও জাওয়াহিরি হত্যা জরুরি হয়ে পড়ে। জাওয়াহিরিকে হত্যার আগে মার্কিন সরকার আফগানিস্তানের আটকে রাখা সম্পদের কিছু অংশ মুক্ত করেছে আর এরই অন্যতম মূল্য হিসেবে জাওয়াহিরিকে বলির পাঠা করা হলো।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে ক্ষমতাসীন সরকার পরিবর্তনে বৃহত্তর আন্দোলনের প্ল্যাটফর্ম গড়ে তুলতে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে বিএনপি ও গণ অধিকার পরিষদ। এ সম্পর্কে এবার শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
ক্ষমতাসীন সরকারকে সরাতে যুগপত আন্দোলনের বিষয়ে বিএনপির সাথে ঐক্যমত ঘোষণা করেছে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের নেতাদের সাথে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না, সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে, জয়ী হলে সকলকে দিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র মেরামতের জন্য। বিএনপি মহাসচিব বলেন,
জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ একটা আন্দোলন, এ ব্যাপারে আমরা একমত হয়েছি যে আন্দোলন আমরা যুগপৎভাবে করব এবং এই আন্দোলনের পরে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা এবং তারপরে সংসদকে ভেঙে দেওয়া এবং সাথে সাথে একটা নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচনকালীন সময়ে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং তারপরে একটি নতুন নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সকলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান করা।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানিয়ে গণ অধিকার পরিষদের সদস্য নুরুল হক নূর বলেছেন, বিএনপির সাথে আমাদের খুব একটা পার্থক্য নেই। আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, প্রায় 10টি বিষয় উঠে এসেছে। ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় ভোটবিহীন জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকা বর্তমান ফ্যাসিবাদ সরকারকে হটাতে যুগপথ আন্দোলন সংগ্রাম করার ক্ষেত্রে গণ অধিকার পরিষদও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে একমত। ওদিকে ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম সহ দুজনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে ভোলা জেলা বিএনপি। এর আগে আজ বুধবার বেলা 3:10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূরে আলম। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, 15 আগস্টের ঘাতকরা এখনো তৎপর, তারা আমাকে ও আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায়। আজ বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত বোর্ড সদস্যদের সাক্ষাৎকালে আবেগজড়িত কণ্ঠে শেখ হাসিনা বলেন, জাতির পিতা রেড ক্রস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন মানব কল্যাণে, মানবতার সেবা করার জন্য। 75-এ জাতির পিতাকে নিষ্ঠুরভাবে হত্যার পর সেই রেড ক্রিসেন্টেরই এক টুকরো কাপড়কে কাফন বানিয়ে তাকে দাফন করা হয়েছিল। অপরদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রতিপক্ষ বিএনপির আন্দোলন সক্ষমতাকে আবারও কটাক্ষ করে বলেছেন, বিএনপির হুমকি ধামকি বাস্তবে যতটা গর্জে ততটা বর্ষে না। আজ বুধবার সকালে রাজধানীর সেতু ভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও পোড়াও এবং আগুন সন্ত্রাসের পথ বেছে নেয়, তাহলে জনগণের জানমাল নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে শোকাবহ মহানব উপলক্ষে বিশেষ ধারাবাহিক আলোচনা।
শোকাবহ মহররম,
শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহরম উপলক্ষে ইমাম হোসাইন আল ইসলামের চিরঞ্জীব মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার পঞ্চম পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের এ পর্ব পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ। ইমাম হোসেন আলাইহিসসালামের আন্দোলনে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ তথা আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের উপস্থিতি এ আন্দোলনকে যেমন একটা মহান আদর্শে পরিণত করেছে, ঠিক তেমনিভাবে এ আন্দোলন আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারকে বেশি গুরুত্ববহ করে তুলেছে। ইসলামের এই রকম ইমাম হোসেন আলাইহিসসালামের আন্দোলনকে শুধু ইসলামী বিপ্লবের শীর্ষে আসন দান করেনি, বরং যুগ যুগ ধরে বিপ্লবী মুসলমানদের জন্য অনুকরণীয় আদর্শে রূপান্তরিত করেছে। তেমনিভাবে হুসাইনি আন্দোলনও সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধকে ইসলামের মূল ভিত্তিগুলোর প্রথম সারিতে স্থান করে দিয়েছে। ইসলামের এই ভিত্তিকে একেবারে ভুলে যাচ্ছিল মুসলমানেরা, অথচ নামাজ কিংবা রোজার মতো আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকারের গুরুত্ব কোনো অংশে কম নয়।
ইমাম হোসাইন আল ইসলাম বিশ্বকে বোঝালেন যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের জন্য জীবনও দেওয়া যায়, ধন সম্পদ সবকিছু উৎসর্গ করা যায়। ইসলামের এই ভিত্তির জন্য পৃথিবীতে দ্বিতীয় কোনো ব্যক্তি কি ইমাম হোসাইনের ন্যায় আত্মত্যাগ করতে পেরেছে? ইমাম হোসাইনের আন্দোলনের অন্যতম প্রধান অর্থ হল এটা যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের মূল্য এত বেশি যে তার জন্য এই ধরনের আত্মত্যাগ করা যায়। যেদিন ইমাম মক্কা ছেড়ে আসেন সেদিন মুহাম্মদ ইবনে হানাফিয়ার কাছে লেখা ওয়াসিয়তনামায় তিনি লিখেন, আমি কোনো ধন সম্পদ বা ক্ষমতার লোভে কিংবা কোনো গোলযোগ সৃষ্টির জন্য বিদ্রোহ করছি না, আমি শুধু আমার নানার উম্মতের মধ্যে সংস্কার করতে চাই। আমি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে চাই এবং আমার নানা যে পথে চলেছেন আমিও সেই পথে চলতে চাই।
ইমাম হোসাইন আলাইহিসসালাম দীর্ঘ পথ চলার সময় একাধিকবার আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার নামক নীতি বাস্তবায়নের লক্ষ্যকে পুনঃ উল্লেখ করেন। এ সময়গুলোতে তিনি বায়াত ও দাওয়াত প্রসঙ্গের কোনো উল্লেখ করেননি। আরও আশ্চর্যের বিষয় হল পথিমধ্যে তিনি যতই কুফা সম্পর্কে ভয়ানক ও হতাশাব্যঞ্জক খবর শুনছিলেন ততই তার বক্তব্য জ্বালাময়ী হয়ে উঠছিল। তিনি বলেছিলেন, তোমরা কি দেখতে পাচ্ছ না যে সত্য অনুসারে আমল করা হচ্ছে না? তোমরা কি দেখতে পাও না যে আল্লাহর বিধানসমূহকে পদদলিত করা হচ্ছে? দেখতে পাও না যে চারদিকে ফেতনা ফেসাদে ছেয়ে গেছে অথচ কেউ এর প্রতিবাদ করছে না? এ অবস্থায় একজন মুমিনের উচিত নিজের জীবন উৎসর্গ করে আল্লাহর সান্নিধ্য অর্জন করা। যদি জীবন উৎসর্গ করতেই হয় তাহলে এটাই তার সবচেয়ে উপযুক্ত সময়। অর্থাৎ আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার এতই মূল্যবান। পথিমধ্যে উচ্চারিত অন্য আরেকটি খুতবায় ইমাম সার্বিক অবস্থার বর্ণনা প্রসঙ্গে বলেন,
হে লোক সকল, আমি এই পরিস্থিতিতে মৃত্যুবরণকে কল্যাণ ও মর্যাদাকর ছাড়া আর কিছুই মনে করি না। অর্থাৎ একে আমি সত্যের জন্য শহীদ হওয়া মনে করি। এ থেকে বোঝা যায় যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে গিয়ে নিহত হলে সে শহীদের মর্যাদার অধিকারী হবে, আর জালেমদের সাথে বেঁচে থাকাকে আমি নিন্দাকর অপমান মনে করি। আমার আত্মা এমন আত্মা নয় যে জালেমদের সাথে আপোষ করে বেঁচে থাকতে পারবে।
ইমাম আরো বড় কথা বলেন, যখন অবস্থা শতভাগ প্রতিকূল হয়ে ওঠে, কাফেলা যখন ইরাকের সীমানায় পৌঁছায়, তখন হুর ইবনে ইয়াজিদ আর রিয়াখির এক বিশাল বাহিনীর বাধার সম্মুখীন হন। হুর 1000 সৈন্যযোগে ইমামের কাফেলাকে বন্দী করে কুফায় নিয়ে যাবার দায়িত্বপ্রাপ্ত হয়েছিল। ইমাম সে সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, হে লোক সকল, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ কোনো অত্যাচারী ও স্বৈরাচারী সরকারকে দেখে যে হালালকে হারাম করছে এবং হারামকে হালাল করছে, বাইতুল মালকে নিজের ব্যক্তিগত খাতে খরচ করছে, আল্লাহর বিধি বিধানকে পদদলিত করছে, মুসলমানের জানমালের নিরাপত্তা রক্ষা করছে না, এরপরও যদি সে নিশ্চুপ বসে থাকে, তাহলে আল্লাহ তাকে ওই জালেমদের সাথে একই শাস্তি প্রদান করবেন। আর যারা হুকুমত করছে তারা কি ওইসব জালেম ও স্বৈরাচারীদের মতন নয়? দেখতে পাও না যে তারা হালালকে হারাম করেছে আর হারামকে হালাল? তারা কি আল্লাহর বিধানকে পদদলিত ও বাইতুল মালের অর্থকে কি ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেনি, আত্মসাৎ করেনি? তাই এর পরও যারা নীরব থাকবে তারাও ইয়াজিদদের মতোই দোষী হবে।
এরপর ইমাম হুসাইন আলাইহিসসালাম নিজের প্রসঙ্গে বলেন, আর আমার নানার এই আদেশ পালন করতে অন্যদের চেয়ে আমি বেশি যোগ্য, আমারই দায়িত্ব অধিক। কোন মানুষ যখন ইমাম হুসাইনের এসব বৈশিষ্ট্যের সাথে পরিচিত হয় তখন বলে যে এ ধরনের ব্যক্তি তো চিরভাস্বর ও চিরঞ্জীব হয়ে থাকার অধিকার রাখেন। কেননা হুসাইন নিজের জন্য ছিলেন না, তিনি নিজেকে মানুষ ও মানবতার জন্য উৎসর্গ করেছেন। একত্ববাদ, ন্যায়পরায়ণতা এবং মনুষ্যত্বের শ্রেষ্ঠত্ব রক্ষায় নিজেকে বিলিয়ে দিয়েছেন, আর এ কারণেই সব মানুষই তাকে ভালোবাসে, তাকে শ্রদ্ধা করে। যখন কোনো মানুষ এমন একজনকে দেখে যার নিজের জন্য কিছুই নেই, মান সম্মান মর্যাদা মানবতা যা আছে তা সবই অন্যের জন্যে, তখন সে নিজেকে ওই ব্যক্তির সাথে একাত্ম করে দেয়। শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামীকাল।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 3 আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না, পেলোসি দৈনিক প্রথম আলো। জাওয়াহিরি হত্যার বদলায় মরিয়া জঙ্গিরা, বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান দৈনিক মানব জমিন। ব্যাংকক পোস্টের প্রতিবেদন, বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না দৈনিক ইত্তেফাক। সরকারকে সরানোর যুগপথ আন্দোলনে বিএনপি গণ অধিকারের ঐক্যমত্য দৈনিক নয়া দিগন্ত। শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় হুমকি দৈনিক যুগান্তর। কৃষকের খরচ বাড়বে 16 কোটি টাকা দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, টাকা কার, প্রশ্ন শুনে মুখ ঢাকলেন মুঠোই, চোখ বুঝিয়ে ফেললেন পার্থ দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভারতের উপরে নজরদারি চালাতেই শ্রীলঙ্কায় চীনা জাহাজ, বাড়ছে নয়াদিল্লির উদ্বেগ দৈনিক সংবাদ প্রতিদিন। স্বাস্থ্য পরীক্ষার পর আজ আদালতে পেশ করা হবে পার্থ অর্পিতাকে, বাড়বে কি হেফাজতের মেয়াদ দৈনিক আজকাল।
এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আমরা তাইওয়ানকে ছেড়ে যাব না বলেছেন পেলোসি, এই শিরোনামের খবরে দৈনিক প্রথম আলো লিখেছে। ওয়াশিংটন তাইওয়ানকে ছেড়ে যাবে না বলে আশ্বস্ত করেছেন তাইপে সফররত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। আজ বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট প্রাসাদে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। পেলোসি বলেন, আজ আমাদের প্রতিনিধি দল তাইওয়ানে এসেছে দ্ব্যর্থহীনভাবে এটা স্পষ্ট করে দিতে যে আমরা তাইওয়ানের প্রতি আমাদের প্রতিশ্রুতি ত্যাগ করব না। আমিও এই প্রতিনিধি দলের একজন গর্বিত সদস্য, আমরা আমাদের স্থায়ী বন্ধুত্বের জন্য গর্বিত। তিনি বলেন, এখন আগের যে কোনো সময়ের চেয়ে তাইওয়ানের প্রতি আমেরিকার সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর আমরা আজ সেই বার্তাটি এখানে নিয়ে এসেছি।
দৈনিক কালকণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, ইউরিয়া সারের দাম কেজিতে 6 টাকা বাড়ায়, চলতি আমন ও পরবর্তী বোরো মৌসুমে চাল উৎপাদনে কৃষকের 1,600 কোটি টাকা খরচ বাড়বে, কৃষি অর্থনীতিবিদরা এ তথ্য জানিয়েছেন। গত সোমবার থেকে ইউরিয়া সারের দাম বাড়ানো হয়। দেশে এখন প্রায় 75% জমিতে ধানের আবাদ হয়, ফলে এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়বে চাল উৎপাদনে। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি 2022-23 অর্থবছরে ইউরিয়া সারের প্রয়োজন প্রায় 26,50,000 টন। কৃষক পর্যায়ে যদি এই পরিমাণ সারের ব্যবহার হয় তাহলে মূল্যবৃদ্ধির ফলে কৃষকের বাড়তি খরচ হবে প্রায় 1,590 কোটি টাকা প্রতি মনে, যা প্রায় 16 টাকা। এছাড়া কৃষকের উৎপাদনশীলতা কমে যাওয়া ছাড়াও সার্বিকভাবে দেশে চালের উৎপাদন কমে যেতে পারে, এর ফলে চালের আমদানি নির্ভরতা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তায় বড় ধরনের হুমকি হয়ে দেখা দিয়েছে বিমানবন্দর সংলগ্ন দুটি বেসরকারি তারকা হোটেল ও একটি শপিং কমপ্লেক্স সহ পাঁচটি বহুতল ভবন। বিমানবন্দরে আসা দেশি বিদেশি ভিআইপিদের চলাচলে মারাত্মক হুমকি হতে পারে এই স্থাপনাগুলো। ভবনগুলো থেকে বিমানবন্দরের প্রতিটি স্পর্শকাতর স্থান দেখা যায়। বহুতল পাঁচটি ভবনের ছাদ ব্যবহার করে যে কোনো ধরনের নাশকতা হতে পারে বড় ধরনের ঘটনাও। অভিযোগ উঠেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কোনো ধরনের নিয়ম নীতি অনুসরণ না করেই এরকম একটি স্পর্শকাতর এলাকায় বেসরকারি মালিকানার পাঁচটি বহুতল ভবন করার অনুমতি দিয়েছে। সিদ্ধান্তটি বেবি চকের চরম অদূরদর্শী ছিল।
দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, থাইল্যান্ড থেকে প্রকাশিত ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে সোমবার বলা হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি কখনো শ্রীলঙ্কার মতো হবে না। প্রতিবেদনটি লিখেছেন তুলনামূলক ভারতের কর্ণাটকের গবেষক ও বিশ্লেষক জন রোজারিও। প্রতিবেদনে তিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনীতির তুলনামূলক বিচার করেছেন। এতে তিনি উল্লেখ করেছেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে কিছুটা চাপে থাকলেও শ্রীলঙ্কার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই। শ্রীলঙ্কার অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় গত কয়েক মাস ধরে আলোচনায়। এই আলোচনার মধ্যে বিশ্লেষকরা বিকাশমান অর্থনীতির দেশগুলোতে একই সঙ্গে সংকট খুঁজছেন। বাংলাদেশের মতো এমন অর্থনীতির কয়েকটি দেশকে অন্যদের সঙ্গে তুলনা করা হচ্ছে, যেগুলোতে একটি ঋণ সংকট বা খারাপ পরিস্থিতি হয়তো দেখা যেতে পারে।
দৈনিক নয়াদিগন্ত এক খবরে লিখেছে, সরকারকে সরাতে যুগপথ আন্দোলন করার বিষয়ে বিএনপির সঙ্গে ঐক্যমত্য পোষণ করছে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে সংলাপের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না। সরকারকে পদত্যাগে বাধ্য করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের উদ্যোগ নেওয়া হবে। জয়ী হলে সকলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র মেরামতের জন্য। মির্জা ফখরুল বলেন, আমরা গণ অধিকার পরিষদের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট হয়েছি, খুশি হয়েছি। তারা আমাদের সঙ্গে প্রায় সব বিষয়ে একমত পোষণ করেছেন, বিশেষ করে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যেতে তারা সবাই অপারগতা প্রকাশ করেছেন। এবারে ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার এক খবরে জানিয়েছে, এর আগে পরপর দুদিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে বুধবার আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতাল চত্বরে দৃশ্যতই মুখে কুলুপ আঁটলেন পার্থ। মাস্ক পরেই ছিলেন, দেখা গেল সেই মাস্কের উপরে দুহাতের আঙুল একসঙ্গে মুঠো করে চেপে রেখেছেন পার্থ। পার্থকে বুধবারও প্রশ্ন করা হয়েছিল টাকা কার। ইএসআই এর হাসপাতালের গেট থেকে বেরোতেই সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তাকে লক্ষ্য করে। পার্থ জবাব দেননি, বরং বাইরে বেরিয়ে চোখও বুঝে ফেলেন তিনি।
দৈনিক আজকাল লিখেছে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরে আদালতে পেশ করা হবে অপসারিত মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। 3 আগস্ট অর্থাৎ আজ তাদের 10 দিনের ইডির হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তারা জামিন পাবেন নাকি হেফাজতের মেয়াদ বাড়ানো হবে তা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যেই। বুধবার সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে পার্থ অর্পিতাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যান ইডির আধিকারিকরা। সেখানে স্বাস্থ্য পরীক্ষার পরেই আদালতে পেশ করা হবে তাদের। উল্লেখ্য, এসএসসি নিয়োগে দুর্নীতি মামলার তদন্তে টানা 27 ঘন্টা জেরার পর 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডির আধিকারিকরা। অন্যদিকে প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জের বাড়ি থেকে 22 কোটি টাকা উদ্ধার করার পর তাকেও গ্রেফতার করেন তদন্তকারীরা। এরপরে তদন্তের স্বার্থে পার্থ অর্পিতাকে 10 দিনের ইডির হেফাজতের নির্দেশ দেয় আদালত। ইডি সূত্রে খবর, তদন্তে অর্পিতার সহযোগিতা করল পার্থ চট্টোপাধ্যায় এখনও পর্যন্ত সেভাবে কোনো তথ্য ফাঁস করেননি। শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আরও তথ্য পেতে পার্থ চট্টোপাধ্যায়কে আরও কিছুদিন ইডি হেফাজতে রাখতে পারে বলেই ধারণা অনেকের।
দৈনিক সংবাদ প্রতিদিনের খবর, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে চীনের একটি জাহাজ, এমন গুঞ্জন ছড়াতেই ভারত জানিয়ে দিয়েছে তারা বিষয়টির দিকে কড়া নজর রেখেছে। এদিকে মনে করা হচ্ছে চীন এই জাহাজ শ্রীলঙ্কার বন্দরে ভেড়াতে চেয়েছে ভারতের উপর নজরদারি চালাতেই। এই সম্ভাবনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। সূত্রের দাবি, আগস্টের 11 তারিখেই হাম্বানটোটা বন্দরে ভিড়তে পারে চীনের U-1 Wang-5 জাহাজটি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থে প্রভাব ফেলতে পারে যে বিষয়গুলি, সেগুলির দিকে সবসময় নজর রেখে চলে সরকার।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে কুটি নিচ্ছে,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। প্যালিয়েটিভ কেয়ার নিয়ে আলোচনার আজ সপ্তম পর্ব। এর আগের পর্বগুলোতে নিরাময় অযোগ্য নানা রোগের ক্ষেত্রে প্যালিয়েটিভ কেয়ারের সেবাদানের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে, সেখানে ব্যথার কথাও এসেছে। তবে ক্যান্সার সহ নিরাময় অযোগ্য নানা রোগের ক্ষেত্রে ব্যথাটাই সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় রোগীদের জন্য। এ বিষয়টি নিয়ে আজ খোলামেলা আলোচনা করা হবে। আর আজও আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন আফ্রিকার দেশ লেসোথো প্রবাসী বিশেষজ্ঞ প্যালিয়েটিভ চিকিৎসক ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম। ডাক্তার মোবাশ্বের হাসান মাসুম, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ডাক্তার মাসুম, রোগের ক্ষেত্রে বিশেষ করে নিরাময় অযোগ্য রোগ যেমন ক্যান্সার সহ আরও কিছু রোগের কারণে তীব্র ব্যথা সহ্য করতে হয় রোগীকে, তো আপনার কাছে জানতে চাইব ক্যান্সার রোগীদের ব্যথাটা কি ধরনের হয়?
ধন্যবাদ। রেডিও তেহরানের বাংলা বিভাগের মাধ্যমে যে আয়োজনটি হয়েছে ক্যান্সার নিয়ে আলোচনা, আশা করি সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা শুনছেন সেই সব মনোশ্রদ্ধেয় রোগী এবং রোগীর পরিবার এই আলোচনা থেকে অনেকটাই তথ্য পাবেন এবং উপকৃত হবেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চলেছি, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে ক্যান্সার রোগীর শরীরে ব্যথা কেমন হয়, কি কি ধরনের ব্যথা হতে পারে এবং সেই ব্যথা চিকিৎসা কি কেমন হতে পারে। প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসার অন্যতম প্রধান যে পথ তা হচ্ছে ক্যান্সার রোগীর ব্যথা নিরূপণ করা এবং সেই ব্যথাকে প্রশমন করে দেওয়া। যদি কোনো মানুষ তার স্বাভাবিক জীবন যাপন করতে থাকেন, তিনি অবশ্যই চাইবেন যে তিনি যেন ব্যথা মুক্ত একটি জীবন যাপন করতে পারেন। শরীরে যদি সামান্যতম ব্যথা হয় তাহলে সেই ব্যথাটি নিয়ে দৈনন্দিন কাজকর্ম করা কিন্তু সম্ভব হয়ে ওঠে না, তা আমরা সকলেই জানি, শ্রোত দর্শকরাও জানেন আশা করি। আপনারা দেখেছেন যদি পিঠের ব্যথা হয় বা মাথায় সামান্য ব্যথা হয় তাহলে আর মানে ভালো লাগার বিষয়টি আর থাকে না। যেই কাজই করতে যাই আমি সেই কাজটি ভালোভাবে করতে পারি না, কারণ আমার একটু বোধ কাজ করে আমার মাথার প্রচন্ড ব্যথা হচ্ছে বা পিঠে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা বা গায়ে ব্যথা, পেটে ব্যথা। ব্যথা হয় না শরীরের এমন কোন জায়গা নেই। চোখের ব্যথা, নাকের ব্যথা, এসব তো আছেই, যেবার ব্যথা হলে তো কথা বলা যাবে না।
ডাক্তার মাসুম, ক্যান্সার রোগীর এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যেখানে ব্যথা হয় না, আপনি সে কথা বলছিলেন, তো প্যালিয়েটিভ কেয়ার এই ব্যথা উপশমের জন্য কি ধরনের চিকিৎসা দিয়ে থাকে?
উদাহরণ দিই, একজন ক্যান্সার রোগী যখন প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসকের কাছে আসেন তখন বিশেষজ্ঞ চিকিৎসক সেই রোগীর ইতিহাসটি জানা অত্যন্ত প্রয়োজন এবং রোগীর ইতিহাস জানতে গেলে রোগীকে বিভিন্ন প্রশ্ন করে রোগীর কাছ থেকেই শুনতে হবে এবং রোগীর আত্মীয় স্বজনের কাছ থেকে শুনতে হয় যে রোগীর ব্যথাটি শরীরের কোথায় করছে। ধরুন একজন ব্রেস্ট ক্যান্সারের রোগী আপনার কাছে এলো বা আমার কাছে এলো, তখন চিকিৎসক রোগীর ইতিহাসের মধ্যে একটা পর্যায়ে জানতে পারলেন তার ত্বকের যে অংশটিতে টিউমার রয়েছে, অর্থাৎ ক্যান্সারটি রয়েছে, সেখানে প্রচন্ড ব্যথা হচ্ছে এবং সেই ব্যথাটি ক্রমশ ছড়িয়ে যাচ্ছে পিঠের পিছনের অংশে মেরুদণ্ডের দিকে এবং বুকের কিছু অংশেও ব্যথা হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে এবং শ্বাস নেওয়ার সময় তার ব্যথা হচ্ছে। এখন ওই রোগী বা রোগিনীর এই ব্যথাটির কারণ নির্ধারণ করতে হবে প্যালিয়েটিভ কেয়ার বিশেষজ্ঞ, এটি তার দায়িত্ব। এবং তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর নির্বাচিত পদ্ধতি রয়েছে যাতে করে ব্যথার মাত্রাটি নিরূপণ করা যায়, একে আমরা বলি WHO টেক ল্যাডার পেইন স্কেল, যার মাত্রা শূন্য থেকে শুরু হয় এবং 10 পর্যন্ত থাকে। তো ব্যথার মাত্রা যদি খুব বেশি হয় তাহলে 10, একটু কম হলে 9, একটু কম হলে 8, তার থেকে একটু কম হলে 7, এভাবে কমে কমে শূন্য, অর্থাৎ মানুষটির শরীরে কোনো ব্যথা নেই, সেটি তাকে নির্ধারণ করতে হবে এই রোগীটি কোনো ব্যথা নেই, পেইন স্কেল 0। যদি ব্যথার মাত্রা 7 বা 7 উপরে হয় তাহলে এক ধরনের ব্যথার ওষুধ প্রয়োগ করতে হবে। যদি পেইন স্কেল 7 নিচে হয় মধ্যম মানের ব্যথা, অর্থাৎ 7-10 পর্যন্ত অতি উচ্চ মাত্রার ব্যথা বলে পেইন স্কেলে WHO নির্ধারণ করে দিয়েছে। যখন রোগীর শরীরে ব্যথার মাত্রা 7 বা 7 অধিক এবং প্যালিয়েটিভ চিকিৎসক তখন সেই রোগীর জন্য বিশেষ ধরনের ব্যথা নিরাময়কারী ঔষধ ব্যবহার করবেন, এটা তো অবশ্যই।
শ্রোতা বন্ধুরা, ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ার কিভাবে কাজ করে সে সম্পর্কে আলোচনা শুনছিলেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। ডাক্তার মাসুম, ব্যথা উপশমের সর্বোচ্চ ওষুধ হিসেবে আপনারা কি ব্যবহার করেন?
সেই ঔষধটি কি হবে? সেটি হচ্ছে মরফিন বা মরফিনের বিভিন্ন উপজাত ঔষধ, সেটা প্রাকৃতিক মরফিন থেকে তৈরি হয়। আপনারা জানেন যে মরফিন পপি ফুলের নির্যাস কারখানাতে মরফিন জাতীয় ঔষধ তৈরি হয়, এটি সর্বোচ্চ ব্যথার জন্য অত্যন্ত ভালো কাজ করে, ক্যান্সারের ব্যথা নিরাময়ে একটা কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন ধরনের সিনথেটিক নার্কোটিক ওষুধ রয়েছে, যেমন যার কারখানায় তৈরি হয়, যেমন ট্রামাডল জাতীয় ওষুধ ব্যবহার করা হয় ব্যথার মাত্রা যখন 7 বা 7-8 এরকম থাকে তখন। এখন এর সাথে আরো অন্য ধরনের অ্যাডজুভেন্ট অ্যানালজেটিকও ব্যবহার করা হয়।
ডাক্তার মাসুম, আপনি চমৎকারভাবে ক্যান্সার আক্রান্ত রোগীর ব্যথা প্রথমে নিরূপণ, সেই রোগের ইতিহাস থেকে ব্যথার উৎস জেনে কোথায় ব্যথা হচ্ছে তা নির্ণয় করে তা উপশমের জন্য চিকিৎসা দিয়ে থাকেন। তবে আমরা সাধারণভাবে জানি ক্যান্সার নিজেই ব্যথা সৃষ্টি করে। এর বাইরে আপনি বললেন মাংসপেশির খিঁচুনি, হাত পা ফুলে যাওয়া, লিম্ফোডিমা, কোষ্ঠকাঠিন্যের কথাও বললেন এবং শল্য চিকিৎসার কারণে ব্যথা হতে পারে, রেডিওথেরাপি, কেমোথেরাপির কারণেও পার্শ্ব প্রতিক্রিয়া থেকে ঘা হতে পারে এবং তা থেকে ব্যথা হতে পারে, এভাবে নানা রকম ব্যথা হতে পারে। তো আপনাদের চিকিৎসকের টার্মে সোমাটিক, নিউরোপ্যাথিক বা ভিজারাল এরকম বেশ কিছু ব্যথা আছে। এই ব্যথাগুলো নিরূপণের পর আপনারা কি ধরনের ওষুধ দেন? একটু আগে আপনি বললেন মরফিন জাতীয় ওষুধ দিয়ে থাকেন। তো একজন ক্যান্সার রোগীর বিভিন্ন কারণে প্রচন্ড ব্যথা হচ্ছে আর সেই ব্যথা উপশমে প্যালিয়েটিভ কেয়ার সেবা দিচ্ছেন, তো সেই কাজের ধরনটা কি, সেখানে মনস্তাত্ত্বিক কোনো বিষয় থাকে কিনা, কিভাবে আপনারা ব্যথাটাকে উপশম করাচ্ছেন?
ধন্যবাদ বাংলাদেশের স্বাগত শ্রদ্ধেয় গাজী আব্দুর রশিদ ভাই, আপনি চমৎকার করে কিছু উত্তর প্রশ্নটা করেছেন পরোক্ষভাবে, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। তো এই যে ব্যথা শুধু তো শরীরেই ব্যথা হয় না, ক্যান্সার রোগীর যখন ব্যথা হয় সেটি প্রভাব ফেলে রোগীর মনে এবং সেই পাশাপাশি রোগী যে পরিবারটিতে বসবাস করছেন সেই পরিবারের যে মানুষগুলো তার সেবায় নিয়োজিত আছেন তাদের উপরও মারাত্মক প্রভাব ফেলে থাকে। সারাটা ঘুমতে পারছে না, তাদের পাশাপাশি রোগীর আত্মীয় স্বজনরাও জেগে থাকতে বাধ্য হন, কারণ এমন হয় যে ক্যান্সারের যে ব্যথা, প্রচন্ড ব্যথা, এতে চিৎকার করে কান্নাকাটি করেন রোগী, দেখা গেছে তারপরে আপনি যেমন বললেন যে বিশ্ব স্তনের ক্যান্সারের লিম্ফোডিমা বলে একটি বিষয়, একটি কন্ডিশন হয়, একটি অবস্থান হয় যে যাতে আক্রান্ত দিকের যে স্তন সেই স্তন যদি ডান দিকে হয় অথবা বাঁ দিকে হয় সেই দিকের যে বাহুটি লসিকাজনিত জটিলতার কারণে ফুলে যায়। তো থাকে এবং প্রচন্ড ব্যথা হতে থাকে। তো ব্যথার ধরন অনুযায়ী অর্থাৎ মাংসপেশীর ব্যথা, স্নায়ুর ব্যথা, সেই ক্যান্সারের যে ব্যথাটি হচ্ছে সেটি কারণ নিরূপণ করা গেলে ব্যথা উপশম করা খুব কঠিন কোন বিষয় হয় না। তো প্যালিয়েটিভ কেয়ার চিকিৎসক ব্যথার মাত্রা নির্ধারণ করেন এবং সেই সাথে কারণ নির্ধারণ করে। ব্যথা তো শুধু শরীরেই হয় না, ক্যান্সার যখন মানুষের শরীরে বাসা বাঁধে তখন সেটি মানসিকতায় প্রচন্ড ভাবে চেপে বসে বা আক্রান্ত করে।
ডাক্তার মাসুম, আমাদের আজকের আসরের সময় শেষ হয়ে এসেছে, এখনই বিদায় নিতে হবে। তো আমাদেরকে আজও সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর শ্রোতা বন্ধুরা, আমরা এ বিষয়ক আলোচনার প্রায় শেষ দিকে পৌঁছে গেছি, আর দুটো পর্ব থাকছে, সে দুটি পর্বেও আপনাদের সঙ্গ পাব বলে আশা রাখছি।
এবারে বিশ্ব সমাজের কয়েকটি প্রধান অংশ জানিয়ে দেব, তবে তার আগে দুটি সংক্ষিপ্ত সংবাদ। তাইওয়ান থেকে বেশ কিছু পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে চীন। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর কেন্দ্র করে এই পদক্ষেপ নিয়েছে বেইজিং। চীনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী তাইওয়ান থেকে কমলালেবু ও কয়েক ধরনের মাছ আমদানি স্থগিত করা হয়েছে। এদিকে চীন বলেছে ইউরোপে মোতায়েন করা আমেরিকার সমস্ত পরমাণু অস্ত্র সরিয়ে নিতে হবে এবং বিশ্বের অন্য কোনো জায়গায় পরমাণু অস্ত্র মোতায়েন করা থেকে বিরত থাকতে হবে। ইরানের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কৌশলগত পরিষদের সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের মতো বর্ণবাদী সরকারগুলোর স্বাভাবিক পরিণতি হচ্ছে ধ্বংস। কামাল খারাজি বলেন ইহুদিবাদী ইসরায়েল একটি বর্ণবাদী সরকার এবং জাতিসংঘের পক্ষ থেকে তেল আবিবকে বর্ণবাদী বলে আখ্যা দেওয়া হয়েছে। এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। দেশের জনগণের প্রয়োজন মেটাতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখবে, বেহরুজ কামাল ভান্দির ঘোষণা। তাইওয়ানে পেলোসির সফরের প্রতিবাদে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল বেইজিং, এক চীন নীতির প্রতি ইরানের সমর্থন। ভোলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ছাত্রদল নেতার মৃত্যু, প্রতিবাদে কাল সকাল সন্ধ্যা হরতাল। এবং ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভায় রদবদল, নতুন 7 জন সহ 9 মন্ত্রীর শপথ পাঠ, আছেন একজন মুসলিম মন্ত্রী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।